বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 7 মার্চ, 23 ফাল্গুন এবং ফার্সি 17 ইসফান। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের শান্ত অধিবেশন প্রতিদিন সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53 আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 kHz। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/@parstoday bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে ইরানে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে আমেরিকা তেলবাহী কার্গো জাহাজ আটক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের ভোলায় খনিজ সম্পদ কাজে লাগিয়ে সার কারখানা স্থাপনের উদ্যোগ সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান কোনো দেশ বা জাতির বিরোধী নয়, বরং জুলুমের বিরোধী, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্ন করতে তেহরানের আহ্বান। আমেরিকা ও ইসরায়েল কেন অস্থায়ী যুদ্ধবিরতি চায়, কারণ জানাল হামাস। পবিত্র রমজান মাসে বাজারে চিনির কোনো সংকট হবে না, বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর আশাবাদ। এবং বিজেপি সরকারের ভিত্তিতে কাঁপন ধরাতে দলীয় নেতাকর্মীদের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, সাধারণভাবে বিশ্বের কোনো দেশ বা জাতির সঙ্গে ইরানের বিরোধ নেই। আমরা জুলুম, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরোধী। গাজায় আপনারা যেসব ঘটনা দেখছেন, আমরা সেগুলোর বিরোধী। আজ ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান ও সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, একটি জাতি তাদের নিজেদের ভূখণ্ডে বড় ধরনের জুলুমের শিকার হচ্ছে। নারী ও শিশুসহ সবাইকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আমেরিকা, ব্রিটেন ও কিছু ইউরোপীয় দেশ এর বিরোধিতা তো করছে না, বরং সাহায্য সহযোগিতা করছে। ইরান এ ধরনের তৎপরতার বিরোধী। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের জন্মটা এমন এক ভূমিকম্পের মতো যা বিশ্বে দুটি ফ্রন্ট তৈরি করেছে। এর একটি ফ্রন্ট হল লিবারেল ডেমোক্রেসি আর অন্যটি ইসলামী প্রজাতন্ত্রী ফ্রন্ট। লিবারেল ডেমোক্রেসির অস্তিত্বের সঙ্গেই আগ্রাসন মিশে আছে। কিন্তু ধর্মভিত্তিক গণতন্ত্রের ফ্রন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জুলুম মোকাবেলা করা। তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলামের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটার কাজের ভিত্তি হল জুলুম করবে না এবং জুলুমের শিকার হবে না।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেই মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সাথে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতগুলোতে মামলা করার কথা বলেছেন তিনি। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আজ রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গোলাম হোসেন মোহসেন এজেই বলেন, গাজা উপত্যকায় এখন যা চলছে সে ব্যাপারে মুসলিম দেশগুলো অন্তত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে এবং আন্তর্জাতিক আদালত এবং সংস্থাগুলোতে ইহুদিবাদীদের দখলদারিত্ব ও ঘৃণ্য অপরাধযজ্ঞের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। ইরানের প্রধান বিচারপতি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি দেশের আইনজীবীদের দায়িত্ব রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট এখনও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলা করতে পারে, যাতে তারা আরও বেশি সক্ষমতা দেখাতে পারে এবং ইসরায়েল বিস্মিত হতে পারে। তিনি বলেন, গত 7 অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা তাদের একটি সমন্বিত সক্ষমতা দেখিয়েছে। চলমান যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট এখনও তাদের সমস্ত সক্ষমতা প্রদর্শন করেনি। পাশাপাশি তারা এটি প্রমাণ করেছে যে কেউ তাদেরকে নির্মূল করতে পারবে না। জেনারেল কায়ানি বলেন, প্রতিরোধ ফ্রন্ট বিশেষ করে গাজার হামাস যোদ্ধারা তাদের নিজেদের বিশ্বাস এবং অস্ত্রের উপর নির্ভর করে আলেক্সা স্টর্ম অপারেশন পরিচালনার মতো আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আঞ্চলিক এই সংগঠনটি বীরত্বের সাথে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। ইহুদিবাদীরা গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা অবশ্যই মেরামত করা যাবে, কিন্তু ইসরায়েলের সেনারা যে অপমানের মুখে পড়েছে তা ঠিক করার কোনো পথ নেই বলে মন্তব্য করেন জেনারেল কায়ানি। আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপরাধ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধ অব্যাহত রাখার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি চাইছে। এর মাধ্যমে তারা প্রকৃতপক্ষে গাজার আরও বেশি মানুষ হত্যা করার জন্য সময় ক্ষেপণ করতে চায়। লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান এসব কথা বলেছেন। আমেরিকা, মিশর এবং কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি এই সাক্ষাৎ দেন। হামদান বলেন, এটা একেবারেই পরিষ্কার যে প্রথম দিন থেকে ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে রাজি নন। প্রকৃতপক্ষে তারা উভয়ই অস্থায়ী যুদ্ধবিরতির নামে সময়ক্ষেপণের কৌশল নিয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে হামাস বলছে, পুরোপুরি যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে দখলদার সেনা প্রত্যাহার করতে হবে, তা না হলে অস্থায়ী যুদ্ধবিরতি তারা মানবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আশা করেছেন, দেশের বিভিন্ন মিলে যে পরিমাণ চিনি মজুদ আছে তাতে পবিত্র রমজান মাসে বাজারে চিনির কোনো সংকট হবে না। তিনি বলেন, কিছুদিন আগে একটি চিনির গুদামে আগুন লেগেছে, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কিছুদিন আগে একটি চিনির গুদামে আগুন লেগেছে, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বিভিন্ন মিলের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের কাছে যে পরিমাণ চিনি মজুদ আছে আশা করছি বাজারে চিনির কোনো সংকট হবে না। বৃহস্পতিবার ঢাকায় কলোনিবাজার পলিটেকনিক মাঠে টিসিবি আয়োজিত টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে 1 কোটি লোককে প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। টিসিবির সেবা গ্রহণকারী গ্রাহকদের তথ্য আবারও যাচাই বাছাই করে ডিজিটাল কার্ড দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, টিসিবির পণ্য কিনতে গ্রাহকদের অনেক সময় পরিশ্রম করতে হয়, এই ভোগান্তি কমাতে টিসিবির ডিলারশিপের দোকানগুলো নির্দিষ্ট করে দেওয়া হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে, তারপরেও আমরা সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণ করে যাচ্ছি। ১৬৩ টাকার তেল দিচ্ছে ১০০ টাকায়, ১৪০ টাকার চিনি দিচ্ছে এখন ৭০ টাকায়। আহসানুল হক টিটু বলেন, টিসিবির মাধ্যমে এই ১ কোটি গ্রাহকের কাছে পণ্য বিক্রি করার মাধ্যমে কিন্তু বাজারের চাপটা এখন অনেকটাই কমে যাবে, ফলে সাধারণ ভোক্তারাও অনেকটা সহজেই কেনাকাটা করতে পারবেন।
আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমাদের চিনির যে পরিমাণ মজুদ, চিনির কোন সংকট হওয়ার কোন সম্ভাবনা নাই। মিল গেটের রেট ১ টাকাও বাড়বে না রমজানের আগে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, বিদেশিদের স্বার্থ সুগমের পথ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা DRU-তে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গালাগালি করে কোনো লাভ নেই, আপনাদের ক্ষমতায় থাকতে হলে আর সশরীরে বেঁচে থাকতে হলে বিদেশিদের স্বার্থ চরিতার্থ করার সুগম পথ করা ছাড়া আপনাদের সামনে বিকল্প নেই। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমরা অনায়াসে বলতে পারব ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফলে শেখ হাসিনা ৯% প্রধানমন্ত্রী আর আমরা ৯৩% নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। সুতরাং আমরা শুধু সংখ্যাগরিষ্ঠ নই, সংখ্যায় এদেশের মালিকানার দাবি করতে পারি। এজন্য দেশের মালিক আমরা, আওয়ামী লীগ নয়। তিনি বলেন, গত ১৬ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, এতে আমরা পিছিয়ে যাচ্ছি না, এগিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে কাঁপন ধরাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভয়ঙ্কর গর্জনের আহ্বান জানিয়েছেন। আগামীকাল নারী দিবসকে সামনে রেখে তিনি আজ বিকেলে কলকাতায় এক পদযাত্রা শেষে একথা বলেন। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে কাঁপন ধরাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভয়ঙ্কর গর্জনের আহ্বান জানিয়েছেন। আগামীকাল নারী দিবসকে সামনে রেখে তিনি আজ বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক পদযাত্রা শেষে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গে আজ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
দেখা হবে ব্রিগেডের গর্জনে, আমি দেখব সেদিন গর্জন কার কত বেশি হয়, ভয়ঙ্কর গর্জন যেন হয়, যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায়।
বিজেপি নেতারা তৃণমূলকে চোর বলে অভিহিত করায় ক্ষুব্ধ মমতা আজ পাল্টা জবাবে বিজেপিকে টার্গেট করে বলেন, তৃণমূল মানেই চোর, চোরেদের বাবারা বসে আছে ওখানে, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি, বাজে বেশি, সব কটা চোর। তো বলেন, বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দেয়া এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-CBI এর অপব্যবহার করা এবং জেলে পুরে দেয়া আর জোর করে নির্বাচনে জেতা। অন্যদিকে ওই ইস্যুতে আজ বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন,
যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে লোকেরা দল ছাড়তে শুরু করেছে তাতে মমতা ব্যানার্জি বেশ কিছুটা নার্ভাস হয়ে গেছে।
আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যখন তার দেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়া শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায়ের অস্ত্র বলে উল্লেখ করেন। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার যে সামরিক ডক্ট্রিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা হয়েছে যে রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পরমাণু হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারেই হুমকির মুখে পড়ে তখন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে। গতকাল পেসকভ আরও বলেন, যদি কোনো কিছু আমাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। বিষয়টি অত্যন্ত গুরুতর, একে হালকা করে দেখার সুযোগ নেই। এর আগে গত বছরের জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তার দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না। তিনি তখন বলেছিলেন পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা। এদিকে ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে পশ্চিমা পরিকল্পনা নিয়ে দিমিত্রি পেসকভ বলেছেন, কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা শুরুর মধ্য দিয়ে মূলত তারা আগুন নিয়ে খেলা শুরু করেছে। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উদ্বেগের কারণ ঘটিয়েছেন। পেসকভ বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা করছেন, এটি মূলত আগুন নিয়ে খেলার সামিল। এটি পশ্চিমা রাজনীতিবিদদের চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ। প্যারিসের একটি সম্মেলনে ম্যাক্রন বলেন, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, যদিও বিষয়টি নিয়ে এখনও ইউরোপীয় নেতাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, তবে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে মধ্যম ও দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করার জন্য একটি জোট গঠন করা হবে। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনে সেনা পাঠায় তাহলে তারা পরমাণু যুদ্ধের ঝুঁকির মুখে পড়বে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী পর্যন্ত ইরান পারস্য উপসাগরে $50 মিলিয়ন মূল্যের তেলবাহী একটি মার্কিন কার্গো জাহাজ আটক করেছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান $50 মিলিয়ন মূল্যের তেলবাহী একটি মার্কিন কার্গো জাহাজ আটক করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ওষুধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীরা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে। এর ফলে এপিডার্মোলাইসিস বোলোসা বা ইবি আক্রান্ত রোগীরা তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানে আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালতে মামলা দায়ের করে। ইরানের আদালত এপিডার্মোলাইসিস বোলোসা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজটি আটক করা হয়। তেলবাহী এই জাহাজটিতে $50 মিলিয়ন বা $5 কোটি মূল্যের তেল রয়েছে বলে জানা গেছে। ইরানের মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্কিন সরকারের একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞাকে ইরানের জনগণের বিরুদ্ধে একটি নীরব এবং গোপন অপরাধ বলে মনে করে। সাম্প্রতিক সময়ে এসব অন্যায় নিষেধাজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে অব্যাহত থাকার কারণে রোগীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এর আগে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলেনা দোহান আনুষ্ঠানিকভাবে ইরানের উপর নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। ইরানের উপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা বিরল রোগে আক্রান্ত রোগীদের ওষুধ সরবরাহ মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করেছে বলে তিনি তার প্রতিবেদনে তুলে ধরেছিলেন। আলেনা দোহানের প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছিল যে নিষেধাজ্ঞাগুলো কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, মাহিয়াক রোগ, MS, ইবে রোগ, অটিজম এবং নির্দিষ্ট ধরনের ডায়াবেটিস সহ বিরল রোগের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। পরিশেষে এটা বলা যেতে পারে যে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের বিশেষ রোগীদেরকে ওয়াশিংটনের রাজনৈতিক লক্ষ্য আকাঙ্ক্ষার কাছে জিম্মি করে তুলেছে, যেখানে মানবাধিকার সনদের সার্বজনীন ঘোষণার 25 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তির নিজের এবং তার পরিবারের স্বাস্থ্য ও চিকিৎসা, বিশেষ করে খাদ্য এবং পোশাক নিশ্চিত করার জন্য পর্যাপ্ত জীবনযাত্রার মান পাওয়ার অধিকার রয়েছে। সেখানে ইরানি নাগরিকদেরকে তা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপথে। এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের ভোলায় মজুদ থাকা গ্যাস কাজে লাগিয়ে সার কারখানা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ভোলায় মজুদ থাকা খনিজ সম্পদ গ্যাস কাজে লাগিয়ে সার কারখানার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ওপর নির্ভর করে শিল্পনগরী হতে পারে দ্বীপ জেলা ভোলা। তাই উপকূলীয় অঞ্চলে অর্থনীতিতে ভূমিকা রাখতে দ্রুত এসব বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভোলার ব্রহান উদ্দিনে 1995 সালে গ্যাসের সন্ধান পায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাপেক্স। বর্তমানে গ্যাস উত্তোলন করে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কলকারখানা, আবাসিকে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এখনও বিপুল পরিমাণ গ্যাস মজুত থাকায় গ্যাসভিত্তিক সার কারখানার পরিকল্পনা করছেন সরকার। সম্প্রতি এ লক্ষ্যে শিল্পমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল ভোলার কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। ভোলায় 30 বছরের গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত হলে ঘোড়াশালের মতো সার কারখানা করা হবে। পাশাপাশি এলএমজি টার্মিনালের কথাও জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
গ্যাস ফিল্ডগুলি আছে, সেগুলো চালু হয়ে যাবে এবং তারাও প্রসেস শুরু করবে, সেখানে দিতে পারবে। তো আমরা অত্যন্ত আশাবাদী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সেজন্যই এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই ভোলাকে আমরা এখানে কাজ শুরু করেছি।
আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, ভোলায় সার কারখানা হলে কোনো সার বিদেশ থেকে আর আনতে হবে না, এতে দেশের অর্থনীতিতে সাশ্রয় হবে এবং দেশের মানুষেরও কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভোলার গ্যাসভিত্তিক শিল্প কারখানার খবরে আনন্দিত এলাকাবাসী। দ্রুত এসব বাস্তবায়নের আহ্বান তাদের।
অনেক মানুষের কর্মসংস্থান হবে এই এলাকায়, দক্ষিণ অঞ্চলে কৃষকের জন্য অনেক ভালো হবে, অল্প দামে আমরা সার পাবো, অনেক ফলন আমরা ফলাতে পারবো।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ভোলার গ্যাসকে সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে দেশের বিদ্যুৎ ও ইন্ডাস্ট্রি খাতে যেখানে সংকট রয়েছে সেখানে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা হবে। এজন্য ভোলায় আরও গ্যাসের অনুসন্ধান চালানো হবে এবং ভবিষ্যতে আরও 9টি কূপ সহ মোট 18টি কূপ খনন করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে সরকারের।
আমাদের এখন সব বড় পরিকল্পনা হলো ভোলার গ্যাসকে সর্বোপরি কিভাবে সবচেয়ে বেশি ব্যবহার করা যায়।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু রংধনু আসরের কাছেরও দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। প্রতি সপ্তাহের মতো আজও তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে আরবি 12 মাসের মধ্যে একটি মাসকে রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। নবীজি বলেছেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। মূলত পবিত্র রমজান মাসের প্রস্তুতির মাস বলে শাবান মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এ মাস এলেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এ দোয়া পড়তেন, হে আল্লাহ, এ মাসে আমাদের বিশেষ বরকত দান করো।
এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও।
রমজানের মর্যাদা রক্ষা এবং হক আদায়ের জন্য রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। হজরত আনাস আলাইহিস সালাম বলেন, রাসুলকে জিজ্ঞেস করা হল, আপনার কাছে রমজানের পর কোন মাসের রোজা উত্তম? তিনি বললেন, রমজানের সম্মানে শাবান মাসের রোজা উত্তম।
মূলত রমজানের প্রস্তুতি, শবে বরাত ইত্যাদি কারণে শাবানের আলাদা মর্যাদা রয়েছে এবং এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় গোটা শাবান মাসে নফল রোজা রাখতেন এবং অন্যদেরও বিশেষভাবে আমল করার উৎসাহ দিতেন। এছাড়া এ মাসে নবী বংশের কয়েকজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করায় এর গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এ মাসের তিন তারিখে ইমাম হুসাইন আলাইহিসালাম, পাঁচ তারিখে ইমাম জৈনুল আবেদিন আলাইহিসালাম, ছয় তারিখে হজরত জৈনাব সালামুল্লাহি আলাইহা এবং পনেরো তারিখে ইমাম মাহাদি আলাইহিসালাম জন্মগ্রহণ করেন। ইমাম মাহাদি আলাইহিসালামের জন্মদিনকে শবে বরাত বলা হয়। বিশ্বের সব দেশের মুসলমানরা এ দিনটিকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও গুরুত্বের সাথে পালন করে থাকে।
বন্ধুরা, শাবান মাস শেষ হয়ে যাচ্ছে। রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও হাজির হবে পবিত্র মাহে রমজান। এ মাসের প্রতিটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাঁর সৃষ্টির জন্য আসমান থেকে অবিরল ধারায় রহমত, বরকত নামতে থাকে। এ মাসটিতে রয়েছে মুমিনদের জন্য রোজার মতো মহানিয়ামতপূর্ণ ইবাদত।
বহুল নৈশ
বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ মাসটির আগমন উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতের তিনজন বন্ধু। প্রথমেই ওদের সঙ্গে পরিচিত হওয়া যাক।
আমার নাম তাবাসসুম করিম। আমি গাজীপুর জেলার শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী।
আমার নাম কাজী রাইয়ান বিন হাসান। আমি স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ি। আমি ঢাকায় থাকি।
আমার নাম আফিয়া আন্তারা। আমার 10 বছর বয়স। আমি একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমি চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ে পড়ি। আমি মালঞ্চে থাকি, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ভারতবর্ষ।
তাবাসসুম, রায়ান ও আফিয়া, তোমাদেরকে রংধনু আসরে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই তাবাসসুমের কাছে জানতে চাচ্ছি, তুমি এবার রোজা রাখবে কিনা?
ইনশাল্লাহ রাখব, কারণ রোজার মাঝে আছে শান্তি ও মুক্তি।
রায়ানের কি খবর, তুমি কি রোজা রাখবে?
আমি এবার সবগুলি রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।
আর আফিয়া, রোজা রাখার বিষয়ে তোমার কি চিন্তা?
আমি রোজা রাখতে চাচ্ছি, কারণ রোজা আল্লাহর আদেশ এবং 12 বছর বয়স থেকে রোজা ফরজ। আমার 10 বছর বয়স, তাই আমি এখন অভ্যাস করছি।
তোমরা সবাই রোজা রাখবে জেনে ভালো লাগলো। তো রায়ান, তুমি তো ছোট্ট মানুষ, রোজা রাখতে নিশ্চয়ই কষ্ট হবে, তারপরও কেন রোজা রাখতে চাচ্ছ?
আমার রোজা রাখতে কষ্ট হবে, তবুও আমি তাকওয়া অর্জন করার জন্য রোজা রাখতে চাচ্ছি।
এবার তাবাসসুমের কাছে জানতে চাচ্ছি, তুমি কেন রোজা রাখো?
রোজা একটি ফজিলতপূর্ণ ইবাদত। দেহ ও মনের পরিশুদ্ধির জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহলোক ও পরলোকের মঙ্গল হতে নিহিত আছে। তাছাড়া রোজা রাখলে আমি খুব প্রশান্তি পাই, ঈদের আনন্দও বেশি পাই, গরিবের কষ্ট উপলব্ধি করতে পারি।
চমৎকার বলেছ তুমি, গরিবের কষ্ট অনুভব করাও রোজার অন্যতম উদ্দেশ্য। কবি আজিজ রহমান তার রোজা কবিতায় এ সম্পর্কে লিখেছেন,
রোজা রেখে করো অনুভব ক্ষুধার কেমন তাপ, দেহ মনের সেই সাধনাই পুরিয়ে নে তোর পাপ।
তো বন্ধুরা, এবার আমরা রমজান মাসকে কেন্দ্র করে আসরের বন্ধুদের এক মাসের পরিকল্পনা জানব।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
প্রথমেই রায়ানের পরিকল্পনা জানতে চাই।
রোজার মাস নিয়ে আমার পরিকল্পনা হলো, আমি 30টি রোজা রাখব এবং নিয়মিত কোরআন পড়ব আর ইনশাআল্লাহ।
রায়ানের পর আমরা তাবাসসুমের পরিকল্পনা জানব।
রোজার মাসে আমার পরিকল্পনা হলো, আমি নিজে রোজা রাখব, দান করব, কোরআন তেলাওয়াত করব এবং অপরকে এ বিষয়ে উৎসাহিত করব। ঈদের পোশাক থেকে কিছু জামা কাপড় শিশুদের দিব। রোজার মাসে শপথ নিব যে সারা বছর সকল কাজে সংযম সাধন করতে পারি।
চমৎকার পরিকল্পনা তোমার। আশা করি রংধনু আসরের বন্ধুরাও তোমার পরিকল্পনা থেকে উৎসাহিত হবে। এবার আফিয়ার কাছে জানতে চাচ্ছি, রমজান মাসে তোমার কি করতে ভালো লাগে?
রোজার মাসে আমার গরিবদের পোশাক এবং খেজুর দিতে ভালো লাগে।
এবার আমরা রমজান মাসের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন থেকে একটি আয়াত শুনব, ভারতের বন্ধু আফিয়ার কাছ থেকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান।
এ আয়াতের অর্থ হচ্ছে, পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য ও অসত্যের পার্থক্যকারী।
আয়াতের পর আমরা রোজা সম্পর্কে দুটি হাদিস শুনব গাজীপুরের বন্ধু তাবাসসুমের কাছ থেকে।
মহান আল্লাহ তাআলা বলেছেন, সাওম বা রোজা আমার জন্যে আর আমি নিজেই এর প্রতিদান দিব। অন্য একটি হাদিস হলো, সাওম বা রোজা হলো ইসলামের ঢালস্বরূপ।
বন্ধুরা, রোজা রেখে এমন কিছু কাজ আছে যা করা উচিত নয়, এ সম্পর্কে একটি হাদিস শুনব ছোট্ট বন্ধু রায়ানের কাছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা বলা ও খারাপ কাজ বর্জন করেনি, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।
খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। তোমরা মনে রাখবে যে রোজা রেখে খারাপ ব্যবহার ও ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে রাখতে হবে, কিন্তু কেউ যদি গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে আসে তাহলে কি করবে, এ অবস্থায় কি করতে হবে, সে সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে গালি দেয় অথবা ঝগড়া করে তাহলে সে যেন বলে, আমি রোজাদার।
রোজের সম্পর্কে কোরআন ও হাদিসের বাণী শুনলে এবার আমরা রমজান সম্পর্কে একটি কবিতা শুনব ঢাকার বন্ধু রায়ানের কাছ থেকে।
আমার কবিতার নাম পবিত্র মাহে রমজান, লিখেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম মামুন। জীবনটাকে পাপমুক্ত করতে সরল সোজা, মহানাল্লাহ পূর্ণ ভরে দিয়েছেন 30 রোজা। 30 রোজায় 30 ফরজ শোনেন মমিন বান্দা, নিয়ামত পেতে বন্ধ করুন মন্দ সকল ধান্দা। কোরআন পড়ুন নামাজ পড়ুন রাখুন 30 রোজা, কাঁধ থেকে নেমে যাবে পাপের সকল বোঝা। বিধান মেনে পালন করুন পবিত্র মাহে রমজান, তারই সাথে শরীক হতে সবাইকে আজ সমজন।
কবিতাটি শুনলে বন্ধুরা, রমজান মাস রোজাদারদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল বাকারায় এই ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে এ সম্পর্কে একটি গান শুনব ঢাকার উচ্চারণ শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীদের কণ্ঠে।
কুতিবা আলাইকুমুসসিয়াম, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ মহান। 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 রোজা রাখারই অমোঘ বিধান, অনেক আগেই প্রভু করেছেন দান। পূর্বপুরুষেরা করেছে পালন, খোদা ভীরু তার তরে ফরমান।
রোজার মাসের গুরুত্ব ও করণীয় সম্পর্কে চমৎকার একটি গান শুনলে আশা করি ভালো লেগেছে তোমাদের। তো বন্ধুরা, আমরা সবাই এবারে রমজানের সবগুলো রোজা রাখব এবং রমজানের শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করব। এ কামনা করে গুটিয়ে দিচ্ছি রংধনুর আজকের আসর।
তোমরা সবাই ভালো সুস্থ থেকো, খোদা হাফেজ।
গুনাহ মাফের এই শুভ ক্ষণে, ভালো কাজ করো সবে প্রতিজনে। নফল ইবাদত করো বেশি বেশি, তোমার প্রভু তবে হবেন খুশি। গুনাহ মাফের এই শুভ ক্ষণে, ভালো কাজ করো সবে প্রতিজনে। নফল ইবাদত করো বেশি বেশি, তোমার প্রভু তবে হবেন খুশি। হাজার মাসে যে উত্তম মাস, তালাশ করো সবে দিয়ে মন প্রাণ। এ মাসের ভিতরে আছে লুকিয়ে, কাটিও না এ সময় শুধু ঘুমিয়ে। হাজার মাসে যে উত্তম মাস, তালাশ করো সবে দিয়ে মন প্রাণ।
পাশের ভিতরে আছে লুকিয়ে, কাটিও না এ সময় শুধু ঘুমিয়ে। ভালো কাজ করো ফেলে আমলে হারাম, ভালো কাজ করো ফেলে আমলে হারাম। কুতিবা আলাইকুম আসসালাম, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ মহান। কুতিবা আলাইকুম আসসালাম, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ মহান। কুতিবা আলাইকুম আসসালাম, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ মহান। কুতিবা আলাইকুম আসসালাম, এই ঘোষণা দিয়েছেন।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 7ই মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 7ই মার্চের ভাষণ বিশ্বের ঐতিহ্য বলেছেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। ঢাকার 720 শিক্ষা প্রতিষ্ঠান অগ্নি ঝুঁকিতে, ডেইলি স্টার বাংলা। যুগান্তরের শিরোনাম, ডক্টর ইউনুসকে 119 কোটি টাকা কর পরিশোধের নির্দেশ। মতামত, নীরবে অপেক্ষা করতে থাকি পরের হত্যাকাণ্ডটি কবে হবে। প্রথম আলো, চিনির কোনো সংকট হবে না, এক টাকা দামও বাড়বে না, বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মানব জমিন। কলকাতার শিরোনাম, কথা কম, অভিজিৎকে দলে নিয়েই বার্তা বিজেপির আনন্দবাজার পত্রিকা। উন্নয়ন মন্ত্রী কাবু সন্ত্রাস দানব, সংবাদ প্রতিদিন। গণশক্তির খবর, ভোটের উত্তাপে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। তৃণমূলে যোগ দিলেন মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ভারতের নীতি কি বাংলাদেশে স্থিতিশীলতার নিশ্চয়তা দিচ্ছে? মানব জমিনের একটি নিবন্ধের শিরোনাম এটা, তো আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ব্যাপারে ভারতের যে নীতি, সেই নীতি বাংলাদেশের স্থিতিশীলতার নিশ্চয়তা দিচ্ছে কি না, সেটি সত্যিই একটা বড় প্রশ্ন। আমি বলবো যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ভারত বাংলাদেশের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে সেটি আমি মনে করি চলমান আছে। আজকে আমরা ভারতের যে নীতি দেখছি বাংলাদেশের ব্যাপারে, সেটি শুরুর দিকের নীতিরই একটা পরিণতি বা একটা রূপ। অর্থাৎ বলতে চাইছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে বলে আসছে, কিন্তু নানামুখী কাজকর্ম আছে যেগুলো আসলে প্রকৃতপক্ষে খুব বন্ধু রাষ্ট্রের কর্মকাণ্ড বলে প্রমাণ করে না। প্রায় সময় আমাদের সীমান্তরক্ষীদের উপর ভারতের সীমান্তরক্ষী বিএসএফ হামলা করে বা সীমান্তে বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করে, এরকমের ডিস্টার্ব করার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আছে। আমাদের নদীর ন্যায্য হিস্সা, অর্থাৎ নদীর পানির ন্যায্য হিস্সা কিন্তু ভারত দিচ্ছে না। বহুদিন আগে থেকে অনেক সময়ই অভিযোগ আসে যে চুক্তি মোতাবেক ভারত পানি দিচ্ছে না। আবার তিস্তা নদীর যে চুক্তি হওয়ার কথা তা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে, কোনো মতেই আমাদের জন্য সেটা সুফল বয়ে আনলো না। এরপরে বর্ষাকালে যখন প্রচণ্ড রকমের বন্যা অবস্থা তৈরি হয় ভারতে, তখন সেই পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবে মারার ব্যবস্থা করে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন এই রকম অভিযোগ রয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের, অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক না হয়ে বিশেষ কোনো দলের সাথে ভারতের সম্পর্ক হয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে সাম্প্রতিক বছরগুলোতে, এটি পরিষ্কার, একেবারে সবার চোখের সামনেই ঘটনা ঘটেছে। আর এই সমস্ত রাজনৈতিক নানান কর্মকাণ্ডে এবং উত্থান পতনে বাংলাদেশ খানিকটা রাজনৈতিকভাবে অস্থিতিশীল অবস্থায় আছে। ভারত যে ভূমিকা নিয়েছে তাতে সেই সব দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ভারতের ভূমিকা বাংলাদেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনোভাবেই ইতিবাচক ভূমিকা পালন করছে না।
জনাব শেখুল ইসলাম, ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট এখনো ইসরায়েলকে চমকে দিতে পারে। কতটা বাস্তব তার বক্তব্য?
জি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কুদস ফোর্স। এই কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন যে প্রতিরোধ ফ্রন্ট এখনো ইহুদিবাদী ইসরায়েলকে চমকে দিতে পারে। তার এই বক্তব্য আমি মনে করি খুবই বাস্তব, খুবই সত্য। কারণ দেখুন, গাজা থেকে গত 7ই অক্টোবর যে ইসরায়েলের ভেতরে অভিযান পরিচালিত হয়েছে, সেই অভিযান কিন্তু কোনো সাধারণ কোনো ঘটনা ছিল না। আমি সবসময় বলছি বা বলি যে এটা ইতিহাসের মোড় ঘোরানোর একটা ঘটনা। এছাড়া আজকে 5 মাস হয়ে গেল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের মতো একটি বিশাল সামরিক শক্তিকে মোকাবেলা করে চলেছে। হামাসকে নির্মূল করার যে লক্ষ্য ঠিক করেছিল বা গাজার প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মূল করার যে লক্ষ্য ঠিক করেছিল ইসরায়েল, সেটি কিন্তু এখনো অর্জন করতে পারেনি। শুধু তাই না, গাজা থেকে একজন বন্দীকেও ইসরায়েল মুক্ত করতে পারেনি, উদ্ধার করতে পারেনি। সেক্ষেত্রে এটাই একটা বিস্ময়ের কারণ আমি মনে করি। আর ইসমাইল কায়ানি যে কথা বলেছে যে আরো বিস্ময় দেখাতে পারে, অবশ্যই পারে, এবং যে কোনো মুহূর্তে যে আবার গাজা থেকে ইসরায়েলের ভেতরে বিস্ময়কর কিছু ঘটানো হবে না তার নিশ্চয়তা নেই, বরং সেই সম্ভাবনা যথেষ্ট। এবং ইসরায়েল এই ভয়টা পাচ্ছেও বটে। গাজা যেমন ইহুদিবাদী ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি গাজার প্রতিরোধকামী যোদ্ধারা পুরো মুসলিম বিশ্বের জন্য আশীর্বাদ বা আশার আলো বা আলোক বর্তিকা হয়ে দেখা দিয়েছে।
জনাব শেখুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। উন্নয়ন মন্ত্রী কাবু সন্ত্রাস দানব সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কাশ্মীর হল ভারতের কপাল, বিকশিত ভারত গড়ে তুলতে গেলে সবার আগে দরকার বিকশিত কাশ্মীর। 370 ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীরে গিয়ে ঢালাও উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, কাশ্মীরবাসীর মন জিততেই উপত্যকায় গেছেন তিনি। আজ শ্রীনগর পৌঁছে সেখানে 6,400 কোটির মোট 53টি প্রকল্পের ঘোষণা করেন। সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন বেশ কয়েকজনের হাতে। তারপর ভাষণ দিতে গিয়ে মোদির মুখে শোনা যায় বিকশিত কাশ্মীরে উন্নয়নের বার্তা। শুধু উন্নয়নের প্রকল্প নয়, 370 ধারা বিলোপ কিভাবে কাশ্মীরে শান্তি ফিরিয়েছে সে কথাও উঠে আসে মোদির মুখে। তাঁর কথায়, বহুদিন ধরে কংগ্রেস ও তার সঙ্গীরা 370 ধারা ব্যবহার করে কাশ্মীরিদের ভুল বুঝিয়েছে। কথা কম, অভিজিৎকে দলে নিয়েই বার্তা বিজেপির আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে। গত 2-2.5 বছরে তার বিবিধ মন্তব্য কার্যত বাণী হয়ে উঠেছিল বিরোধীদের কাছে। তিনি এজলাসে বসে যা বলতেন তা নিয়ে তোলপাড় হতো বঙ্গ রাজনীতিতে, কখনো কখনো সখনো জাতীয় রাজনীতিও। সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু প্রথম দিনেই বিজেপির তরফে অভিজিৎকে কথা কম বার্তা দিয়ে দেয়া হলো। তার পাশে বসে প্রকাশ্যেই সেই বার্তা দিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি কারণে? পদ্ম শিবিরের নেতারা ঘরোয়া আলোচনায় স্পষ্টই বলছেন, মঙ্গলবার যা হয়েছিল তার পুনরাবৃত্তি তারা বৃহস্পতিবার চাননি, ভবিষ্যতেও চান না। মঙ্গলবার সল্টলেকের বাড়িতে দীর্ঘ সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈঠক করেছিলেন। সেখানেই নারদকাণ্ড সহ বিবিধ বিষয়ে তাঁর কিছু বক্তব্য অস্বস্তি তৈরি করেছিল বিজেপির অন্দরে। তৃণমূলে যোগ দিলেন মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী। এটি আজকাল পত্রিকার খবর। বিস্তারিত খবরে বলা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপিতে ধাক্কা। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রানাঘাট দক্ষিণ থেকে মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী। এদিকে গণশক্তি লিখেছে, জল্পনা মতো বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। একসময় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মুকুল, রাজীবদের মতো তাপস রায়ও বলেন, বাংলায় যেই অরাজকতা চলছে তার বিরুদ্ধে তিনি লড়াই করবেন, মানে তৃণমূলকে হারাবেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, দেশের কৌশলগত প্রতিরক্ষা গভীরতা ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত করা উচিত। তিনি গতকাল তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার হিসেবে পরামর্শ দেন। তিনি বলেন, আমাদের কৌশলগত প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার গভীরতা প্রসার করতে হবে, এর কোনো বিকল্প নেই। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এডেন বন্দরের কাছে আমেরিকার একটি বাল্ক জাহাজে হামলা হয়েছে। জাহাজটিতে ইয়েমেনের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কোন কোন সূত্র বলেছে, ওই হামলায় তিনজন ক্রু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরান কোনো দেশ বা জাতির বিরোধী নয়, বরং জুলুমের বিরোধী, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্ন করতে তেহরানের আহ্বান। আমেরিকা ও ইসরায়েল কেন অস্থায়ী যুদ্ধবিরতি চায়, কারণ জানালো হামাস। পবিত্র রমজান মাসে বাজারে চিনির কোনো সংকট হবে না, বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রীর আশাবাদ। এবং বিজেপি সরকারের ভিত্তিতে কাঁপন ধরাতে দলীয় নেতাকর্মীদের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আহ্বান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। ¶¶